রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমরা এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজকের যে বিষয় রয়েছে বিষয়টি আপনাদেরকে জানাবো, এরপরে হামদে বারী তাআলা, এরপরে নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের সাথে বিশেষ মেহমান রেজাউল আত্তারী ভাই উপস্থিত রয়েছেন, তার থেকে আজকের বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। দর্শক, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি আপনাদেরকে জানাবো, তবে এর পূর্বে একটি হাদিসে পাক ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সমাজের মধ্যে যে মানুষ বসবাস করে তার এক ব্যক্তির সুনাম অর্জন করার জন্য বা সে দর্শনার চোখে কিভাবে ভালো হতে পারে এর জন্য ওই ব্যক্তির কি করা উচিত, কেননা আমরা সবাই সমাজে বসবাস করি আর ভালো কিছু অর্জন করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য মানুষকে কেমন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, যে ব্যক্তির মধ্যে সত্যবাদিতা রয়েছে, যে ব্যক্তির মধ্যে মুসলমানের হক আদায় করার মন মানসিকতা রয়েছে, যে ব্যক্তির মধ্যে হালাল উপার্জনের চিন্তা ভাবনা রয়েছে, এবং যে ব্যক্তির মধ্যে আদব নামের এই নিয়ামত রয়েছে, তো সমাজের মধ্যে ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাবারক ও তাআলা বজায় রাখবেন আর ওই ব্যক্তি মানুষের চোখে সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিত হবেন। দর্শক শ্রোতা, আজ আমরা এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আদব ও শিষ্টাচার নিয়ে আলোচনা করব, মাদানী ফুল শ্রবণ করব, কেননা প্রত্যেকটা ব্যক্তির জীবনেই আদব এটা এক মহামূল্যবান সম্পদ বলতে পারি আমরা, কেননা বলা হয়েছে যার মধ্যে দিনের জ্ঞান যত বেশি থাকবে ওই ব্যক্তি আদববান তত বেশি হবে, অর্থাৎ তার মধ্যে আদব বেশি পাওয়া যাবে যার মধ্যে দিনের জ্ঞান যত বেশি থাকবে। আর আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমের মধ্যেও খুব সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন, আমরা অনেকেই হয়তোবা এই আয়াতে কারিমা অনেকবার শুনেছি, এর তর্জমা অনেকবার শুনেছি। আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ, নিজেদের এবং নিজেদের পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাও। এই যে আয়াতে কারিমা আর এর তর্জমা যে আমরা শ্রবণ করলাম, এর তাফসিরে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে নিজের পরিবার বর্গকে দিন এবং আদব শিক্ষা দাও, নিজের পরিবারকে দিন এবং আদব শিক্ষা দাও। আরো বলেন, প্রকৃত আদব এটাই যে মানুষের মাঝে ভালো স্বভাব সৃষ্টি হয়ে যাবে। এবং হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের অধিক ইলমের পরিবর্তে সামান্য আদব অনেক প্রয়োজন। কি বললেন আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের অনেক ইলম এর চেয়েও বেশি প্রয়োজন আদব। ইলেম অনেক আছে কিন্তু আদব নেই, তো সেই ইলেমের কতটুকু গুরুত্ব রাখে। আজ ইনশাআল্লাহ তাআলা মোবালিকা দাওয়াত ইসলামী আমার রেজাউল্লাহ তারি ভাই থেকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল ও শ্রবণ করবো। এর পূর্বে ইনশাআল্লাহ আমরা হামদে বারি তালা শ্রবণ করবো, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা করবো। জি শোয়েব ভাই।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم প্রাণ প্রেসনা ভাইরা আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। যে আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব হাবিব লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন সর্বপ্রথম দরুদ পাকের নজরানা পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাম জি গয়া হাবিব লপড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি গয়া রাসূলুল্লাহ সাল্লাম জি গয়া হাবিব আল্লাহ দুনিয়া কি হারাফত সে বচানা মাওলা উকবা মিন কুছ রঞ্জ দিখানা মাওলা উকবা মিন কুছ রঞ্জ দিখানা মাওলা বৈঠো পয়ম্বর কে হুজুর ঈমান পে উস বক্ত উঠানা মাওলা পড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়াসাল্লাম জি হাবিব লবসাল্লাম জি গয়া হাবিব আল্লাহ তুমি মালিক জোরো স্থলে রিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিনো মনো বেরিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে দম দম আত্তারিকে মোলা ওয়াসতা তোমায় সে প্রিয় সত্তা ক্ষমা করে দাও বদকারিকে শতার জিনি স্বপ্ন বিদির সরদার ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ।
দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি আদব ও শিষ্টাচার। ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মাদানী ফুল অবশ্যই আমরা শ্রবণ করব। শুরুতেই রেজাউল ভাই কিছু মাদানী ফুল দর্শককে আজকের বিষয় নিয়ে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে আলোচ্য বিষয় আদব এবং শিষ্টাচার, আপনি এর পূর্বে বললেন যে আদব এবং শিষ্টাচারের গুরুত্বের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসের সারাংশ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করেছিলেন। তো মূলত দীন শিখার পূর্ব শর্ত হচ্ছে আদব।
জি,
একজন খুব সুন্দর বলেছেন, মা ওয়াসালা ইল্লা বিল হুরমা, যে যা পেয়েছে একমাত্র আদবের কারণেই পেয়েছে। অর্থাৎ যে ব্যক্তি যা কিছুই পাক না কেন, আদব এবং শিষ্টাচারের মাধ্যমে পেয়ে থাকে। ইলম অর্জন করতে হলে, ইলমে দীন জ্ঞান এগুলো অর্জন করতে হলে যেমনি ভাবে আদবের প্রয়োজন, ঠিক তদ্রূপ জীবনের প্রত্যেকটা মুহূর্তে আদব এবং শিষ্টাচারের প্রয়োজনীয়তা রয়েছে। শিষ্টাচারিতা আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি ইবাদত করছেন, ইবাদতের মধ্যে আদব শিষ্টাচার রয়েছে। আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদে প্রবেশের আদব শিষ্টাচারিতা রয়েছে। আপনি খাবার খাচ্ছেন, খাবারের আদব শিষ্টাচারিতা। অর্থাৎ মুসলমানের ধর্ম, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ঢেলে সাজিয়েছেন যেটার মধ্যে প্রত্যেকটাতে আদব এবং শিষ্টাচারিতার অলংকারকে পরিয়ে দিয়েছেন।
জি,
আদব এবং শিষ্টাচারিতার অলংকার যেখানে খুইয়ে গিয়েছে, আদব এবং শিষ্টাচারিতার অলংকার যেখান থেকে হারিয়ে গিয়েছে, সেখানে ইসলামের সৌন্দর্য প্রকাশিত হতে পারে না। তো ইসলামের সৌন্দর্য, ইসলামের অলংকারই হচ্ছে আদব এবং শিষ্টাচার।
রাইট,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরামকে একাধিকবার, এরকম অনেক হাদিস আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তো সরাসরি বসিয়ে, সামনে সামনে বসিয়ে আদব শিক্ষা দিয়েছেন, আবার কাউকে কারো মাধ্যমে কারো বার্তা পাঠিয়ে, এবং সাহাবাই কিরামের যুগেও এরকম হয়েছে, সাহাবাই কিরাম কাউকে সরাসরি আদব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস মুবারাকা এটা উপস্থাপন করেছেন, অথবা উনি যদি খুলাফায়ে রাশিদিনদের মধ্যে হতেন তাহলে ওনারা ওনাদের যেই মানসব, ওনাদের যেই অবস্থান, সেই অবস্থান থেকে আদবকে ইয়ে করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য, আদবকে প্রতিষ্ঠা করার জন্য ওনারা ওতপ্রোতভাবে এগুলোকে জড়িত ছিলেন।
আসলে রেজাউল ভাই, আদব মাশাআল্লাহ খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনি তুলে ধরছেন। আদব এমন একটি বিষয়, আমরা যেখানেই যাই না কেন আর যেই কাজগুলো করি না কেন, প্রত্যেকটা কাজের সাথে কিন্তু আদবের একটি সম্পর্ক রয়েছে। আজ যদি কোনো ব্যক্তি, যেটা বলে আমরা মসজিদে নামাজে যাবে, তো নামাজের মধ্যে মসজিদের সাথে আদব রক্ষা আমাদেরকে করতে হবে। কোরআনে পাকের তেলাওয়াত যদি আমরা করি তো সেখানেও আদবকে সামনে রাখতে হবে। এখন কোরআনে পাকের তেলাওয়াত করতে বসলাম, আমার চেহারা কোন দিকে আছে, আমি কিভাবে বসলাম, অজু আছে কি না, কোন স্থানে বসে আমি তেলাওয়াত করছি বা কোথায় আমি তেলাওয়াত করছি, আদবের এখানেও একটি সাবজেক্ট রয়েছে। যদি কোনো ব্যক্তি হজ বা উমরা করার জন্য যায়, মক্কা এবং মদিনাতে যায়, সেখানেও আদবের গুরুত্ব কতটুকু রাখে যখন আমরা আলোচনা শুনবো অবশ্যই দর্শক বুঝতে পারবেন। এরপরে মা বাবার ব্যাপারে যখন আসে আদব শিষ্টাচার কোথায় আছে, এরপরে যদি আমরা নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুরব্বী যারা আছে তাদের দিকে তাকাই, তো আমাদের আদব কোথায় আছে। যদি আমরা আদব রক্ষা করতে না পারি, সমাজের মধ্যে কিন্তু একটা কথা খুব প্রচার আছে, যদি আদব আমাদের থেকে প্রকাশ না পায় তখনই কিন্তু মানুষের মুখ থেকে বেয়াদব নামক শব্দটা বের হয়ে আসে, যে দেখো এর বাবা তো অনেক ভালো ছিল, এর বাবা অনেক শিক্ষিত ছিল, এর বংশ পরিচয় অনেক ভালো, কিন্তু ছেলেটা এত বেয়াদব কিভাবে হলো, কেন এই কথাগুলো কেন আসছে। আমার মধ্যে আদব না থাকার কারণেই কিন্তু মানুষ আজকে আমার বাবার প্রতি আঙ্গুল তুলেছে, আমার বংশের পরিচয়ের প্রতি আঙ্গুল তুলেছে। কেন তুলেছে? আমার কাছে সেই আদবের শিষ্টাচারের যে ভূমিকা সেটা হয়তো আমি পালন করতে পারিনি। আর যদি আমার কাছে বংশগত ভাবে যে আমার নাম আছে, যার সুনাম রয়েছে, বাবার যে এক সুনাম রয়েছে, আমিও যদি সেখানে আদব দেখাতে পারতাম বা আদববান হতে পারতাম, হয়তো বা সমাজের মানুষ আর এই কথাগুলো বলতে পারতো না যে ছেলেটা কিভাবে এমন হলো। তো একটা কথা আছে, যদি আমরা মেনে নেই বিষয়টা যে না আসলেই আদব সমাজ নিজের ফ্যামিলিকে পরিবর্তন করে দেয়, আদব সমাজকে পরিবর্তন করে দেয়, আদব নিজের রাষ্ট্রকে পরিবর্তন করে দেয়, আদব এমন একটা জিনিস।
আসলে আদবটা এই যে এটা খুব সুন্দর বলেছেন, আদব যদি না থাকে না তাহলে এর মধ্যে ইতাআতও আসে না। ইতাআত আনুগত্যে, আনুগত্যের পূর্ব শর্ত হচ্ছে আদব। আনুগত্যের চাইতেও আদবটা হচ্ছে সবচাইতে উঁচু, কেননা কারো অন্তরে যদি তার প্রতি আদব না থাকে, তার প্রতি মহাব্বত না থাকে, সে কিভাবে আনুগত্য করতে পারে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি আমরা করতে হই তাহলে আমাদের অন্তরের মধ্যে আদব থাকতে হবে। আমাদের পিতামাতার আনুগত্য, আমাদের গুরুজনদের আনুগত্য আমাদেরকে করতে হয়, দুনিয়াবী হোক অথবা দ্বীনী হোক, ঠিক আছে না, যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করে না। তো ওই আনুগত্য করার পূর্বে কিন্তু আমাদের অন্তরে যদি তার প্রতি আদব না থাকে তাহলে কিন্তু এটা কখনো সম্ভব না, আর ওই ইতাআত জোর করে করানো যায় না। যেমন আপনি উদাহরণ স্বরূপ নিয়ে নিতে পারেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেক প্রসার লাভ করেছে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য বলতে হয় যে শিক্ষা ব্যবস্থা এত প্রসার লাভ করার পরেও কিন্তু আমাদের মাঝে আদব শব্দটা যেন খুব কম দেখা যায়। কারণটা কি, আমরা মনে করি যে শুধু ছাত্রদের জন্যই আদব আছে, শিক্ষকের জন্য আদব নেই। না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের জন্য আদব দিয়েছেন, শিক্ষার জন্য শিক্ষকের জন্য আদব দিয়েছেন। যেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে মাঝে মাঝে সালাম করতেন, ছোটদেরকে সালাম করতেন, কেন?
আমি তো বলবো হাদিসে পাকের মধ্যে এটাই পাওয়া যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কেউ সালাম দিতে পারতো না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগেই সালাম দিতেন, এমনকি সাহাবায়ে কেরাম লুকিয়ে থাকতেন আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আগে সালাম দিবেন। কিন্তু আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের আড়ালে থাকা সাহাবিকেও, কেননা গায়েব সংবাদদাতা নবী, সে গাছের আড়ালে থাকা সাহাবিকেও আগে সালাম দিয়ে দিতেন, হে আবু বকর আসসালামু আলাইকুম, আমি দেখে নিয়েছি আপনি গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, আগে সালাম দেওয়ার জন্য দেখেন।
আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এটা একটা মুজিজাও ছিল যে তিনি কেউ যদি দেয়ালের উপরেও থাকেন তিনি দেখতে পান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। তো যেটা বলার উদ্দেশ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ছোটদেরকে সালাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে সালামে শিক্ষা দেওয়া, তাকে যে আদব শিক্ষা দেওয়া যে এইভাবে বড়দেরকে সালাম করতে হয়। ঠিক তদ্রূপ আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এটা মনে করি যে শিক্ষকের ক্ষেত্রেও আদব রয়েছে, যিনি শিক্ষা দিচ্ছেন, উস্তাদ এবং শাগরেদ, পীর এবং মুর্শিদ এবং পীর সাহেব যিনি, উনারও কিন্তু আলাদা আদব আছেন। শুধু মুরিদ যারা তারাই আদব করবে তাই না, মুরিদরা তো অবশ্যই পীর সাহেবের আদব করবে।
এখানে আমি একটু ব্রেক আপনার থেকে নিচ্ছি, যে উস্তাদ আছে তার কাছে আমরা ভর্তি কেন হয়েছি, কিছু শেখার জন্য হয়েছি, যিনি পীর আছে, বুজুর্গ আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, আমরা তার কাছে কেন ধর্ণা দিতে গেছি, কিছু শেখার জন্য। কিন্তু পীর মানেই তো সে আমাদেরকে শরীয়তের রাস্তা দেখাবে। এখন আমি তার কাছে গেলাম, সে যদি আমাকে, আল্লাহ মাফ করুক, যদি উস্তাদ যদি আমাকে শিখায়, পীর যদি আমাকে শিখায় যে সালাম আগে দিতে হবে, আর যদি কোনো মুরব্বী আসে, বয়স্ক লোক আসে, দাঁড়িয়ে যেতে হবে, আদবের সাথে তার সামনে দাঁড়াতে হবে, যখন কোনো কথা বলো আদব রক্ষা করে কথা বলবে, এটা তো তার থেকেই আমরা শিখবো। আর উস্তাদ যখন আমাকে এটা শিক্ষা দিবে, আজকে আমি ভুলে গেলাম বা জানি না, প্রথম আজকে আমি গেলাম স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় যে সালাম দিতে হবে, আমার হয়তো স্মরণে ছিল না, উস্তাদ যদি সালাম দিয়ে শিখিয়ে দিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্মানিত ছিলেন না? সবার চেয়ে পৃথিবীতে সবার চেয়ে সম্মানিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে সাহাবা ইকরামকে সালাম দিয়ে শিখিয়েছেন যে সালাম আদান প্রদান করো, আর সালাম দেওয়াটা মুসলমানদের রীতিনীতি। যদি আমরা উস্তাদ থেকে বা আমি উস্তাদ আছি, আমি যদি আমার ছাত্রকে সালাম দিই, এতে সম্মান যাবে না, বরং সম্মান বেড়ে যাবে। আজকে আমি কোনো ব্যক্তিকে সালাম দিলাম, সে আজকে আমার থেকে শিখলো, কালকে আবার সালাম দিলাম, সে কালকেও আমার থেকে শিখলো, পরের দিন আমি আবার সালাম দিলাম, তৃতীয় দিন দেওয়ার পরে তার মধ্যে একটা কাজ করবে, আরে প্রতিদিন তো সে আমাকে সালাম দেয়, আজকে আমার তো দেওয়া উচিত, চতুর্থ দিন হলেও সে আমাকে ফিরে সালাম দিবে। এই তো সম্মান কাউকে দিলাম, আমি সম্মান পেলাম। আদব যখন কাউকে করবো, সে আমাকে আদবের ইজ্জত রাখবে, সম্মান রাখবে, সেও একদিন না একদিন আমাকে আদব করা শুরু করবে।
এটাই আসলে এই যে আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা মধ্যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদবকে ঢেলে সাজিয়েছে, এইভাবে যদি আমরা আমাদের ছাত্রদেরকে দিতে পারি, আমাদের তালেবে ইলমকে দিতে পারি, তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ এটা অবশ্য দাওয়াতে ইসলামের মাদানী মহলে পরিলক্ষিত হয়, জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনাতে পরিলক্ষিত হয়। কত সুন্দর ভাবে যারা মাদানী চ্যানেল দেখে থাকেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে ছোট ছোট মাদানী মুন্নারা এবং তালেবে ইলম যারা রয়েছে, ছাত্ররা রয়েছে যারা পড়াশোনা করছে, তারা শিক্ষকের সামনে কিভাবে আদবের সহিত দাঁড়িয়ে থাকে, সম্মান করে, শ্রদ্ধা করে। এটা আদবের মানে এটা নয় যে একবারে শিক্ষকের ভয়ে জড়সড় হয়ে একদম দাঁড়িয়েই থাকতে হবে, ওনার সামনে কোনো কথাই বলা যাবে না, এরকমটা না। বরং আদবের মধ্যে, শিক্ষকের আদবের মধ্যে এটা পড়ে যে যে ছাত্রটা একজন ছাত্রকে যে তার সাথে মহাব্বত, তার সাথে সম্প্রীতি, তার সাথে ভালোবাসা তৈরি করা, তার সাথে তাকে কাছে এনে বসানো, তার যদি কোনো সমস্যা থাকে সেটা শোনা, তাকে সমস্যাটা সমাধান করে দেওয়া, এটা মানে না, এটা না না তুমি 10 গজ দূরে থাকতে হবে, এরকম না। আর শিক্ষকের জন্য আদব হচ্ছে এটা যে ছাত্রকে তার যত কাছে নিয়ে আসা যায়, সে যত আপন করে নিতে পারবে, ছাত্র শিক্ষকের কাছ থেকে তত বেশি সে আদব
শিখবে, পাবে,
শিখবে এবং পাবে।
রাইট রাইট, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা চলছিল দর্শক শ্রোতা, আদব ও শিষ্টাচার। দর্শকের সাথেও কিছু কথা বলা দরকার, কিছু SMS পড়বো, এরপর ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানে না তো শুনবো সোহেব ভাই থেকে। এক ইসলামী ভাই আমাদেরকে ফরিদপুর থেকে আপনি SMS করেছেন আমাদেরকে, সেলিম ভাই বললেন কি মানকাবাতে আলা হজরত রহমতুল্লাহি তালালাই শুনতে চাই, জমা সুযোগ করে আজকের অনুষ্ঠানে আলা হজরত রহমতুল্লাহি তালালের মানকাবাত আমরা শোনার চেষ্টা করবো। আর এক ইসলামী ভাই বিলাল আত্তারি ভাই, তিনি আমাদেরকে SMS করেছেন, সাথেই থাকুন বিলাল ভাই ইনশাআল্লাহ তালা। গাজীপুর থেকে আরেক ইসলামী ভাই আমাদেরকে, সালমান ভাই আমাদেরকে গাজীপুর থেকে SMS করেছেন, তিনি বললেন যে আজকের অনুষ্ঠানের বিষয়টি খুবই সুন্দর, আদব ও শিষ্টাচার, তবে আশা করি খুব বেশি মাদানী ফুল আজকে জানতে পারবে ইনশাআল্লাহ তালা। খুব বেশি মাদানী ফুল নয়, যতক্ষণ পর্যন্ত সময় আছে আমাদের হাতে আমরা ততক্ষণ চেষ্টা করবো আপনাদেরকে কিছু না কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তালা। আরেক ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় যেন দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াবী পরীক্ষার সাথে সাথে আখেরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক এবং ভালো রেজাল্ট যেন আপনি করতে পারেন সে তৌফিক দান করুক। গোলাম সরওয়ার ভাই আমাদেরকে SMS করেছেন, একটি নাতে রসুল শুনিয়ে দিন ইনশাআল্লাহ। সোহেব ভাই থেকে নাচ শুনবে, এরপরে আবার ফিরে আসবো, আপনাদের কল নিব, SMS নিব, আর আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। জি সোহেব ভাই,
صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على شفيعنا صلي على كريمنا صلي على محمد عمي مدينة جابو عجلنا تقل جابو عمي مدينة جابو
দয়াল নবী আমাদের ডাকিবে নূরের নবী আমাদের ডাকিবে আজ না হয় তো কাল যাব সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন। কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, এই পৃথিবীতে ধনী হুকুম গরীব, এই পৃথিবীতে ধনী হুকুম গরীব, পেয়েছে সকলে দক্ষিণ তোমার, পেয়েছে সকলে দক্ষিণ তোমার, হয়নি সৃজন ভবে উপম তোমার, ফিরে যাইনি গরিব খনি হতে ইয়া রাসূলাল্লাহ, বয়া বয়া হাবিবাল্লাহ, ফিরে যাইনি খনি হতে পেয়েছে সকলে দক্ষিণ তোমার, প্রিয় নবী অরে খাজানা তোমার, তুমি খোদার হলে খোদা তোমার, পেয়েছে সকলে দক্ষিণ তোমার, বাদশাহর বাদশাহ গেল সে ইয়া রাসূলাল্লাহ, ওয়া বায়া হাবিবাল্লাহ, বাদশাহ বাদশাহ গেল সে যে গোলাম হল মুস্তাফা তোমার, যে গোলাম হল মুস্তাফা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপম তোমার, আমার পুণ্যের চেয়ে পাপ দিনি কামর মর পুণ্যের চেয়ে পাপ দিনি رسول اللہ امی جو دیو گناہ گار تب امتا میں تمار امی بھوکے جڑیے نونا مدنی مدینے والے جکن ہابے تمہر دیدار تکنی دے ہابے آمار امر شاپنے شونا مدنی مدینے والے تمہیں پہ یہ چین جینے خدا کے پہ یہ چین چینی تمہیں نو بھی دیرو سردار مدنی مدینے والے جیبونے ہمیں کی تمہارو دیدار یا رسول اللہ شیعہ شہروں یچی امرا گناہ گر یا رسول اللہ امر پونے چیوں پاپو دی کمر پونے چیوں پاپو دی شرب او دیکھ نبی گایا تمہار شرب او دیکھ نبی گایا تمہار کی مہان شان مرج تمہار شان پریتی بجائی خدا کے پتے شان پریتی بجائی خدا کے پتے یا رسول اللہ رسول اللہ انظر حالنا یا سید یا یا حبیب اللہ اسمع قولنا یا سید دین علی فی بحر حمم مغرقن یا سید خزیت ساہلنا اشکالنا یا سیدی شرفی تی بچ خدا کے پتے شرفی تی بچائی خدا کے پتے اے نبی چائی تو مائی خدا تو مار اے نبی چائے تو مائے خدا تو مار تمہیں خدا حالے خدا تو مار کی مہان شان عمر جگجا تو مار اینی سری جان بھوپے اوپو مطو مار من رعانی فقد را الحق من رعانی فقد را الحق قوتنا شندر چہارا تمہار قوتنا شندر چہارا تمہار تمہیں خودار حالے خدا تمہار کی مہان شان عمر جاجا تو مار اینی سی جون بھوبے اپو مطمار
صلو علی الحبیب
হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, নাচ শুনতে চেয়েছিলেন অনেকেই, আলহামদুলিল্লাহ নাচ শুনিয়েছে। কিছু আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল নেব ইনশাআল্লাহ। আর কলের মধ্যে জানতে পারবো আপনারা কে কি জানতে চেয়েছেন, কি শুনতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা আপনাদের কলের মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। জিরে জল।
আরেকটি বিষয় যেটা আজকে আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্টটা হচ্ছে শিষ্টাচার।
জি জি।
আদব তো একটি ভাজ্যিক এবং আভ্যন্তরীণ বিষয়ের নাম, আর শিষ্টাচার যেটা এটা কিন্তু ভাজ্যিক বিষয়ের নাম। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মুখে কেউ বাম হাতে খাচ্ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে বললেন যে তাকে বলো যে ডান হাতে খেতে।
খেতে
তো বাম হাতে খাওয়া এবং ডান হাতে খাওয়া, ইসলামী শিক্ষা হচ্ছে ডান হাতে খাওয়া। এবং এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়েজ কাজ ছিল, ভালো কাজ ছিল, এগুলো ডান দিক থেকে শুরু করতেন। ডান দিক থেকে শুরু করা সুন্নত রয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই যে শিক্ষা দিলেন, এখন আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, যে আমাদের সমাজ এবং আমাদের বিশেষ করে নওজোয়ানরা, এখন বর্তমান সমাজে যে নওজোয়ানরা, তারা কিভাবে তাদের খাবার দাবার চলাফেরার মধ্যে শিষ্টাচারিতা বহির্ভূত। যেমন মনে করেন যে এখন দেখা যায় যে আপনি রেস্টুরেন্ট গুলাতে গেলেন অথবা ফাস্টফুডের দোকানে গেলেন, সেখানে কিন্তু আপনি চেয়ার পাবেন না, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এখানে কেউ বাম হাতেও খাচ্ছে, আবার ডান হাতেও খাচ্ছে, মানে কোন আদব এবং শিষ্টাচারিতা পরিলক্ষিত হয় না। ডান হাতে বাম হাতে যে হাতে ইচ্ছা সেই হাতেই খাচ্ছে, মনে করতেছে দুনটাই তো ব্যবহারেরই জিনিস, তো দুনটা দিয়েই খাই। তো এমনটা নয়, আসলে শিষ্টাচারিতা বলতে কিছু রয়েছে। যেমনি ভাবে আপনার যদি হাঁচি আসে, আপনি হাঁচি দেওয়া কি নাজায়েজ? নাজায়েজ না, আপনি হাঁচি দিতে হবে, কিন্তু মসজিদের মধ্যে আপনার হাঁচিকে কি করতে হবে, এটাকে কমিয়ে রাখতে হবে, সাউন্ডটাকে কমিয়ে রাখতে হবে। এবং হাঁচিটাকে হাদিসের মধ্যে কিন্তু ভালো বলা হয়েছে, উত্তম বলা হয়েছে, হাঁচির কারণে অনেক রোগ বিধি। এবং এখন কেউ যদি যুক্তি এটা দেখায় যে আমার হাঁচি আসছে, আমি হাঁচি দিব, এখন মসজিদের মধ্যে বসা সে একটা অনেক লোকের মধ্যে বসা এত জোরে হাঁচি দিল যে তার মুখের থুতু অন্যের গায়ে পড়লো, এটাকে শিষ্টাচারিতা বলা হবে না? তাহলে যুক্তি দিয়ে কিন্তু সবকিছু হয় না। ইসলাম আমাদেরকে এমন একটা সুন্দর ভাবে, এমন একটা সৌন্দর্য দিয়েছেন যেটার মধ্যে যুক্তিও আছে এবং যেটার মধ্যে তামাদ্দুন শিষ্টাচারিতা আছে, আদব আছে। এবং আপনি যেখানেই যান না কেন, আপনি সামাজিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, যেখানেই আপনি বসেন না কেন, পারিবারিক ভাবে বসেন না কেন, সব যেমন মনে করেন যে আপনি এই কোথাও বসেছেন, এখন আপনার কি হলো, আপনার দাঁত খিলাল করছেন, এখন বসে বসে যদি কারো সামনে দাঁত খিলাল করেন, আপনার দাঁত গুলো দেখা যাচ্ছে, অথবা দাঁত যখন খিলাল করা হয় এটার মধ্যে থেকে দাঁতের ময়লা গুলো বের হয়ে আসে,
অনেক সময় দুর্গন্ধ
বের হয়। তো এই যে এটা কিন্তু আপনি খিলাল করা, আপনার জন্য খিলাল করা সুন্নত। এখন আপনি অনেকের মাঝে বসে আছেন, এখন আপনি কিভাবে খিলাল করতে পারেন? এবং এটা এই জন্য ইসলাম যেমনি ভাবে সুন্নত দিয়েছে, সাথে সাথে আদব দিয়েছে, শিষ্টাচারিতা দিয়েছে, যেন আপনি কোন কাজ করছেন যেন অপরের কোনো কষ্ট না হয়, অপরের দিকেও খেয়াল রাখা, অপর মুসলমানের দিকে খেয়াল রাখা। এবং শিষ্টাচারিতার মধ্যে এটাও রয়েছে যে এক মুসলমান যখন তার আরেক মুসলমানকে আহ্বান করবে, তখন তার ডাকে সাড়া দেওয়া, জানাজার মধ্যে অংশগ্রহণ করা, দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা, সালাম দিলে সালামের জবাব দেওয়া, এগুলো শিষ্টাচারিতা। সালামের উত্তর দেওয়া, হাঁচি আসলে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, ইয়ার হামুকাল্লা বলে জবাব দেওয়া, এগুলো এক মুসলমান অপর মুসলমানের প্রতি শিষ্টাচারিতার অন্তর্ভুক্ত।
যে কথাটা তুলে ধরলেন আপনি, যে মানুষের সামনে যখন আমরা থাকি, আমার প্রয়োজন এখন খিলাল করার, একটু চেষ্টা করি হয়তো বা মুখ ঘুরিয়ে নেই, অথবা এখান থেকে উঠে একটু দুই কদম পাশে গিয়ে দাঁত খিলাল করি। অনেক মানুষকে এটা দেখা যায় যে মানুষের সামনে দুইজন চারজন পাঁচজন বা বন্ধু বান্ধবের সামনে বা মা বাবার সামনে অনেকে নাকে আঙ্গুল দেওয়ার অভ্যাস থাকে, নাক পরিষ্কার করার, এটাও কিন্তু ঠিক না, এটাও নিষেধ করা হয়েছে। আবার অনেককে দেখা যায় খিলালের ব্যাপারটা, আবার খিলাল তো অনেক সময় পাওয়া যায় না, পুরো হাত মুখের মধ্যে দিয়ে এরপরে তার প্রয়োজনীয় যেটা এটাকে বের করে, এরপরে অনেক মানুষের সামনে গেলে এই সকল বিষয়গুলো যেন আমরা একটু সতর্ক থাকি। আবার অনেকের অভ্যাস হয় যে মানুষের সামনেই আছি কিন্তু থুতো কোথায় নিক্ষেপ করছি, এটা দিকেও তা মানুষের খেয়াল থাকে না। এখন আমরা এখানে বসে কথা বলছি, যদি সামনে থুতু ফেলি তো ওটা কেমন দেখা যায়, কেমন এক পরিবেশ আর কেমন এক আচরণ হয়ে গেল না এখানে। আবার অনেকে এটাও দেখা যায় যে মানুষের সামনে থাকা অবস্থায় এমন জায়গায় চুলকানোর জন্য হাত দেওয়া বা যে কোনো কারণে যে হাত দাও, এমন জায়গায় হাত না দেওয়া যাতে মানুষের দৃষ্টি গোচর হয়, এগুলো কিন্তু অনেক খারাপ একটা অভ্যাস। আর যখনই আমরা চেষ্টা করো মানুষের সামনে যাওয়ার জন্য নিজে যেন একটু ফ্রেশ থাকি, নিজে যেন একটু ইজি থাকি, এমন যেন না হয় যে সকালে বেরাসও করলাম না কিন্তু বন্ধুরা ডাকলো বা যে কোনো কাজে প্রয়োজন হলো চলে গেলাম, সেখানে গিয়ে কথা বলা শুরু করলাম, আমার কারণে অন্য মানুষের কষ্ট হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ গোসলের প্রয়োজন ছিল, হয়তো বা গোসল করতে পারিনি ব্যস্ততার কারণে, এখন ঘেমে গেছি, এই অবস্থায় মানুষের সামনে গেলে হয়তো বা আপনার আপনার দুর্গন্ধটা আপনি পাচ্ছেন না কিন্তু আপনার দুর্গন্ধটা অন্য অন্যের নাকে লাগতেছে, সে তখন বিরক্ত বোধ করে যে এটা কি অবস্থা।
বিশেষ করে আমাদের যাদের দাওয়াত ইসলামী যারা মুবাল্লিগ রয়েছে, যারা মুবাল্লিগ দিন, তাদের জন্য আরো বেশি সাবধানতা অবলম্বন দরকার। আমাদের একজন মুবাল্লিগ খুব সুন্দর বলে যে আপনি যখন একজন ইসলামী ভাইকে ইনফরাদি কোশিশ করতে যাচ্ছেন, আপনি তো মুচকে হাসি দিবেন, মুচকে হাসি দেওয়ার সুন্দর, এমন যেন না হয় যে আপনার মুচকে হাসলেন আপনার দাঁত দাঁত দেখে প্রথমে হলুদ কার্ড দেখিয়ে দিলেন, দাঁত নয় যেন হলুদ কার্ড যেন না হয়ে যায়। তো আসলে দেখতে কিন্তু এটা দৃষ্টিকটু লাগে, দৃষ্টিকটু লাগে মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া অথবা অন্য কিছু যে অগোছালু অবস্থায় থাকা। তো এই শিষ্টাচারিতার মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত, শিষ্টাচারিতা যেভাবে আমি আমার পরিবারের সাথেও শিষ্টাচারিতা, এবং সাথে সাথে যখন আমি সমাজে বসবাস করব, আমি কোনো ফাংশনে যাব, আমি কোনো অনুষ্ঠানে যাব, সেখানে শিষ্টাচারিতা অবলম্বন করতে হবে। তবে এই যে বিষয়গুলো যেটা যে এখন বর্তমান কালচার যেটা শুরু হয়েছে, মাগরিবী কালচার যেটা পশ্চিমা যে সংস্কৃতি আমাদের মাঝে চলে আসছে, মাজাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এক দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেছে তো পান করতেছে, কোল্ড ড্রিঙ্কস হাতে আছে তো চলতেছে তো খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পান করতেছে, এই যে মাগরিবী পশ্চিমা যেই সংস্কৃতি, এগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমাদের যে ইসলামী সংস্কৃতি এবং এর মধ্যে ডাক্তারি এবং সাইন্টিফিক ব্যাপার স্যাপারও অনেক কিছু রয়েছে, সাইন্টিফিক ব্যাপার স্যাপার যে দাঁড়িয়ে খেলে আমি আমি যখন পান করব, দাঁড়ানো অবস্থায় আমি যখন দাঁড়ানো অবস্থায় খাবো, আমার খাবারটা কোথায় যাচ্ছে, এবং পান করার অবস্থায় আমি যদি দাঁড়িয়ে পান করি কোথায় আমি পান করছি। আবার অনেকে দেখা যায় যে পান করার সময় পানি পান করার সময় ডকডক ডকডক করে শব্দ করে, তো এইরকম শব্দ করাটাও কিন্তু শিষ্টাচার বহির্ভূত। পান করার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পানিকে চুষে চুষে, যেমন আমিরা আহলে সুন্নাত দেখবেন আপনি মাদানী চ্যানেলের মধ্যে, উনি যে পানি পান করে চুষে চুষে পান করে, এরকম ভাবে পান করে যেন কোনো শব্দই হচ্ছে না, এবং কত আদবের সহিত, এবং আল্লাহু আকবার দেখতে মানে কত ভালো লাগে,
কত ভালো লাগে দেখতে, কত সুন্দর লাগে। আর যদি একটা মানুষ রাস্তার মধ্যে হেঁটে হেঁটে পানি, পানির বোতল বাম হাতে, এরপর রাস্তায় হেঁটে হেঁটে এরপরে পানি পান করছে, দেখতে কেমন লাগে যে একজন মুসলমান হয়ে সুন্নতের উপর আমল করার তো মন মানসিকতা নেই, এরপরে এর
শিষ্টাচারিত নেই,
শিষ্টাচারিত নেই, মানুষের দৃষ্টিতে কেমন লাগে যে একজন মুসলমান হওয়ার পরেও সে বাম হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে পানি পান করছে। এগুলো আসলে মানুষ পরিবেশের কারণে হয়ে যায়। যদি আমরা চাই যে আমার মধ্যে পরিবর্তন হয়ে যাক, আমি পরিবর্তন হতে চাই, যাদের মধ্যে এই অভ্যাসগুলো আছে এগুলো পরিবর্তন করতে হবে ইচ্ছা যদি থাকে, তো আমি দাওয়াত দিব কি দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় আমরা সফর করি। যখন দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে ইনশাআল্লাহ 3 দিন সফর করব, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আশেকানে রসুলদের সাথে থাকব, তখন ইনশাআল্লাহ তাআলা এই এই পরিবর্তন আমাদের মাঝে চলে আসবে। এ দাঁড়িয়ে পানি পান করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া, শিষ্টাচারিতা, এরপরে আদব, এই সকল বিষয়গুলো আমরা ওখান থেকে জানতে পারবো। দর্শকের কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ সোহেব ভাই থেকে নাত অবশ্যই শুনবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল চালিয়ে দিন।
নবীজির সামনে একটা নাতে মুস্তফা একটু শুনে যাবে?
অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটু না যখন শোনাবো ইনশাআল্লাহ পুরাটাই শোনানোর চেষ্টা করবো, আপনার সঙ্গেই থাকুন আমাদের। পরবর্তী কল।
আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের, আমি কক্সবাজারের শুকরিয়া উপজেলা থেকে বলতেছিলাম। ছোট ছোট বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে আদব কায়দে শিখাতে হবে?
খুব একটি ভালো কথা মনে করিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। কিছু কল নেই, এরপরে আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ছোটদের সাথে আমরা কিভাবে কথা বলবো আর যাতে করে তারাও আমাদের থেকে আদব সম্মান শিখে আর সম্মান যেন আমাদেরকে করে এভাবে যেন কথা বলতে পারে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ সেলিম আত্তারি ফরিদপুর থেকে। আমি একটি নাতের সুর শুনতে চাই, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা।
ইনশাআল্লাহ সেলিম ভাই সঙ্গেই থাকুন, চেষ্টা করছি সোহেব ভাই আমাদের সাথে আছেন, অবশ্যই নাচ শোনাবো আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সাইদ, যে আমাকে নাচটি শুনিয়ে দেন প্রিয় মদিনা দূরে।
আচ্ছা আচ্ছা, প্রিয় মদিনা দূরে এটার অনুরোধ চলে আসছে, অবশ্যই ইনশাআল্লাহ শোনাবো। এর আগে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি মানকাবাত শুনতে চেয়েছিলেন, ঠিক আছে কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, চাঁদপুর কসবা থেকে বলছিলাম। রহমতপূর্ণ প্রভাত, আপনাদের অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগে, আর আপনাদের এই চ্যানেলটা সবসময় আমার ঘরের মধ্যে সবসময় চালু থাকে। চেষ্টা করি যে সবসময় মাদানী চ্যানেলের যেসব কথাবার্তা বলে এই অনুযায়ী চলার পড়ার চেষ্টা করি সবসময়, আর আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন।
মাশাআল্লাহ ফয়সাল ভাই, আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনার কল শুনে মনটা খুশি হয়ে গেল। আপনার বাসায় সবসময় মাদানী চ্যানেল চলে, চেষ্টা করেন মাদানী চ্যানেল থেকে যেভাবে বলা হয় সুন্নত মোতাবেক চলার জন্য চেষ্টা করেন আপনার ভাবে চলতে। আল্লাহ তাআলা বরকত দান করুক, তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাকে চেষ্টা মোতাবেক যেন আপনি নিজের জীবনে কামিয়াবি আনতে পারেন সে তৌফিক আল্লাহ দান করুক। আসুন আমরা সোহেব ভাই থেকে কালাম নাতে রসুল মানকাবাত শ্রবণ করি।
তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতের ইশারাতে ওই চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখিলে আমার এই জীবন হবে বেকার, ইয়া রাসূলুল্লাহ। তোমাকে না দেখিলে আমার জীবন হবে বেকার, দেখলে আমার জীবন হবে বেকার, দেখিতে এই নয়ন যুগল ঋষিত যে আমার, দেখিতে এই নয়ন যুগল ঋষিত যে আমার, ও গোমর নুরানি নবী দেখো নাচে হারা, গোমর নুরানি নবী দেখো নাচে হারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। اللهم صل على سيدنا محمد 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 آسرو جارے جائشو کیے کیتے کیتے نیرا لائے پیتے اکبر دیدارا کا تو مرشو نرم دینہ آئے پیتے تو مر دیدارا کا تو مرشو نرم دینہ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা পলব গিয়ে ওহে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা بلب گئے دو رو دی تمائی جب جب بولے روئے گے لبان لائے شاپ چھیڑے چلے گے لو کیوں تو نلونا مائی تے بابو ہو دور یا پا تے بابو ہو دور اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد مرن قالے دھوپا دیتے اشب جو کن شایتار دیدر دیئے تمی مورے باچیے نیو گو ایمار یا رسول اللہ ویا پیا حبیب اللہ مورن قالے دھوپا دیتے اشب جو کن شایتان دیدر دیئے مورے تمہیں باچیے نیو گو ایمان تمہیں بینے کیوں نہ یا مرد نبی دے سلطان دایا کر دایا لاکھا ہے نبی دو جہان تیبہ بہو دور یا تیبہ بہو دور اللہم صل على سیدنا محمد اللہم صل على سیدنا محمد প্রিয় নবীরতি প্রিয় জিনি কি যে শান মান আলা হযরতে প্রিয় নবীরতি প্রিয় জিনি কি যে শান মান আলা হযরতে রে গৌসে পাক নয়ন তারা জিনি কি যে শান মান আলা হযরতে তেরে গৌসে পাক নয়ন তারা জিনি কি নিজ শোনো মন আলা হযরতের সুনি তেরে হৃদয়ের মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি প্রিয় নবীর দিওয়ানা তিনি প্রিয় নবীর দিওয়ানা কি যে শান মান আলা হযরতের 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 জ্ঞান মারিফতের ছিলেন শাকর শরণ শক্তিও ছিলেন অতি প্রখর জ্ঞান মারিফতের ছিলেন শাকর জ্ঞান মারিফতের ছিলেন শাকর শরণ শক্তিও ছিল অতি প্রখর হতের হকের পথে চিন জর সব পতোয়া হক পথে চিন জর সব পতোয়া কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের তিনি ছিলেন কুবই আমলদারি সুন্নতে মুস্তফার অনুসারী তিনি ছিলেন কুবই আমলদারি সুন্নতে মুস্তফার অনুসারি আলিমে দিন ছিলেন খোদা বেরো কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের যাব আবার বেরিল শরীফ আমি যাব আবার বেরিল শরীফ আমি গিয়ে পাবো কৃপা মুর্শিদের আমি যাব আবার বেরিল শরীফ আমি গিয়ে পাবো কৃপা মুর্শিদের আমি দেখবো তারে রওজা মনে ভরে গিয়ে দেখে বরওজা মনে ভরে কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের নবীর প্রেমিক চিনেন খোদা বীরো কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের কি যে শান মান আলা হযরতের
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনেক সময় ধরে নাতে রসুল মানকাবাত আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে শুনেছেন আর উপভোগও করেছেন আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আদব ও শিষ্টাচার, মাশাআল্লাহ অনেক মাদানী ফুলই আমরা রেজাউল আত্তারি বাড়ি থেকে শুনলাম, আরো কিছু শুনবো অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। আদব আর শিষ্টাচার এমন একটি বিষয় মানুষকে সমাজের মধ্যে সম্মানিত করে তোলে, মানুষকে এই বিষয়গুলো নামি দামি করে তোলে মানুষকে, যদিও তার মধ্যে দুনিয়াবি জ্ঞান আর দীন ইসলামের জ্ঞান কম থাকে, কিন্তু তার মধ্যে যদি আদব আর শিষ্টাচার থাকে তবে ওই ব্যক্তিকে মানুষ অনেক সম্মান করে, সে দুনিয়াতে মানুষের কাছে পছন্দনীয় হয়ে থাকে আর আখেরাতে আর জান্নাত তার ঠিকানা হয়ে থাকে। যে ব্যক্তির মধ্যে আদব আর শিষ্টাচার রয়েছে ওই ব্যক্তি মুমিনের কাতারে বলা হয়, মুমিনের সিফাত তার মধ্যে পাওয়া যায় যার মধ্যে আদব আর শিষ্টাচার রয়েছে। যে ব্যক্তির মধ্যে আদব আর শিষ্টাচার থাকবে সে ব্যক্তি দুনিয়াতে সকল স্থানে কামিয়াবি অর্জন করবে। এখন আপনি চিন্তা করুন যে আপনি কি আদববান আর শিষ্টাচারবান, যেটা হওয়া দরকার আদব আর শিষ্টাচার নিজের মধ্যে নিতে চাই কিনা। অনেক মানুষ নিজের সন্তানকে, যে কোয়ালিটি একটু আগে আমরা শ্রবণ করলাম, ছোটদের সাথে কেমন আচরণ করা উচিত, কিভাবে তাদের সাথে কথা বলা উচিত যাতে করে তারা আদব এবং শিষ্টাচার সম্পর্কে জানতে পারে। দেখুন ছোট বাচ্চারা যে আছে এরা তো বাচ্চাই হয়ে থাকে, ছোটই হয়ে থাকে, তাদের মধ্যে যদি বড়দের মতন আচরণ করি তাদের সাথে তবে তার হবে না। এক আছে বড় মানুষ বুঝদার, সে যদি না বুঝে তো তাকে বুঝানো যায়, কিন্তু ছোট তো ছোটই থাকে। সে এখন বলা হয়েছে ছোট বাচ্চারা কাদা মাটির মতো, আপনি আমি এই ছোট বাচ্চাদেরকে এখন থেকে যেভাবে তৈরি করব, যেভাবে শিক্ষা দিব, যেভাবে বুঝাবো, তারা ওভাবেই বুঝতে বুঝতে বড় হতে থাকবে আর এই অভ্যাসগুলো তাদের মধ্যে চলে আসবে। নিজের সন্তান হোক, নিজের ভাই হোক, নিজের বোন হোক, ছোট ঘরের মধ্যে যারা আছে তাদের সাথে এমনই আচরণ করা উচিত যা দ্বারা সে শিক্ষা অর্জন করতে পারে। এখন বাচ্চাদের সাথে যেটা হয় রেজাউল ভাই, ছোট বাচ্চা থাকে তো খেলা করতে করতে অনেক সময় বড় যারা আছে তাদেরকে বলে একটা মার দিব, মানে বাচ্চারা বলে, এদের মুখ থেকে বের হয়ে যায়, কেউ শিখাই দেয় না। অনেক মানুষ আছে যারা বাচ্চাদেরকে শিখাই দেয়, ছোট চাচা থাকে বা বড় ভাই থাকে, বাচ্চার বড় যারা আছে তো বলে, পাশে যে মা থাকে বা বাবা থাকে হয়তো বা তাদের কাছে ইসলামের জ্ঞান না থাকার কারণে এই কথাগুলো বলে, বাচ্চাকে শিখিয়ে দেয় তোমার কাকার একটা বাড়ি দিয়ে দাও, তোমার ভাইকে একটা চর মেরে দাও, তুমিও বলো দিব কিন্তু একটা, এভাবে আমি দেখেছি। তো আমি একে বললাম যে আপনি যেন নিজের বাচ্চাকে ছোটবেলা থেকে এই কথা শিখাচ্ছেন যে এর একটা বাড়ি দিয়ে দাও, এর একটা মার দিয়ে দাও, একটা চর দিয়ে দাও, কি শিখাচ্ছেন এগুলো, কোথায় আছে, কিভাবে সে ভালো কিছু শিখবে। অনেকে হয়তো বা দর্শক শ্রোতা এখন আমার কথায় হ্যাঁ বলতেছে, অনেকেই আছে নিজের বাচ্চাকে কি বলে যে না নিজেরা হুশ আছে, বড় যারা আছে তাদেরকে বলে তুমি একটি গালি দিয়ে দাও, আস্তাগফিরুল্লাহ বলে গালি দিয়ে দাও। অনেক মানুষ আছে না বাচ্চা,
ছোট বাচ্চা অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা দুইজন ঝগড়া লেগেছে অথবা অন্য কিছু মন্দচারিতা হয়ে গিয়েছে, তো যদি এক নিজের বাচ্চাটা একটু চুপচাপ হয়, একটু তার মধ্যে আদব শিষ্টাচার চুপ থাকে আর ওখান থেকে কান্না করে আসে, তো তুমি কি করছো এখানে, তুমি বলতে পারো না, উত্তর দিতে পারো না তাকে, এই এই যে ব্যাপারটা নিরুৎসাহিত করার কথা ছিল, তাকে বুঝ দেওয়ার কথা ছিল যে বাবা এটা হয়ে গিয়েছে, ও ছোট মানুষ বুঝে না, তুমি এটা কিছু না, এরকম ভাবে একটা তাকে সান্ত্বনা দেওয়া দরকার ছিল। কিন্তু এটা বাচ্চারা আসলে অনুকরণ প্রিয় হয়ে থাকে, বিশেষ করে এই যে বিষয়গুলো আপনি বললেন যে একটা মায়ের দেব অথবা এটা করব সেটা করব, বাচ্চারা যে বলে এটা কিন্তু এমনিতে বলে না, এই যে একটা মায়ের দেব এই শব্দটা সে কোথা থেকে শিখেছে,
আমরা ঘর থেকে,
আমাদের ঘর থেকে শিখেছে, কেননা বাচ্চারা তার বাচ্চার যে ভোকাবুলারির যে ডিকশনারি, বাচ্চার ডিকশনারি হচ্ছে তার বাবা মা,
বাবা মা ঘর, নিজের ঘর,
তার বাবা মা, তার পরিবার, তার পরিবেশ, সে তার কাছ থেকে ওই শব্দগুলো আহরণ করে, তার পরিবেশ থেকে, তার পরিবার থেকে, বিশেষ করে বাবা মা থেকে, বাবা যদি মাকে অথবা মা বাবার সাথে যদি এরকম ভাবে উল্টাপাল্টা আচরণ করে বাচ্চারা এগুলোকে নিয়ে নেয়,
নিয়ে নেয়, এগুলো শিখে, এগুলো মুখস্থ করে,
ধমক দেয়, বা স্বামী যদি স্ত্রীকে ধমক দেয় আর বাচ্চা সামনে আছে ওই ধমকটাই সে কিন্তু শিখে, আবার এমনও হয় নাউজুবিল্লাহ ওই ধমকটাই আবার মাকে দেয়,
হ্যাঁ
মাকে দেয় ওই ধমকটাই, ওই ছোট শিশুটাই, ও তো আর বুঝতেছে না এটা কি, এটার মানেটা কি, কিন্তু এর কারণটা কিন্তু আমরাই, যে কলার কল করলেন যে আমাদের সমাজে আমাদের পরিবেশে ছোট বাচ্চাদেরকে যদি আমরা শিষ্টাচারিতা এবং আদব বা আদব বা আখলাক বানাতে চাই, আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী মহল যেটা আমাদেরকে শিক্ষা দেয়, আপনি দেখবেন দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে যারা সম্পৃক্ত এবং বিশেষ করে শেখ তরিকাত আমিরা আহলে সুন্নত ছোট ছোট মাদানী চ্যানেলের মধ্যে ছোট ছোট মাদানী মুন্নাকে কিভাবে আহ্বান করে, আপনি বলে আহ্বান করে ছোট ছোটদেরকে, ছোট্ট একদম ছোটদেরকেও আপনি বলে সম্বোধন করে, তাহলে আপনি যদি তাকে আপনি বলেন সে কিন্তু আপনাকে তুই বলবে না, তুমি বলবে না, আপনি বলবে, অর্থাৎ এই যে আপনি বলার শিক্ষাটা ওকে, ওই ছোট বাচ্চাকে আপনি বলার উদ্দেশ্যটা কি, সেও যেন আপনি বলে, আমি যদি তাকে তুই বলি সে ভাববে যে সম্বোধন বুঝি তুই করেই করতে হয়, সে এটাই শিখবে, অর্থাৎ তাকে যা দিব সে এটাই রিপ্লাই করবে। এটা বাচ্চারা হচ্ছে এরকম আর কি, যে রাবারের মতো আপনি যেটা মারবেন আবার এটাই আপনার কাছে ফিরে আসে,
ফিরে আসবে।
তো এই যে ছোট বাচ্চাদেরকে আপনি বলে সম্বোধন করা, তাদেরকে তাদের সম্মুখে এরকম কোন আচরণ না করা যেগুলো সে তার অন্তরের মধ্যে প্রভাব ফেলতে পারে। আজকাল বিশেষ যে গবেষণা দেখা গিয়েছে যে আজকাল পরিবারের মধ্যে যে কলহ দ্বন্দ্ব এবং বড় বড় পরিবারগুলো ভিন্ন একক পরিবারে রূপান্তরিত হচ্ছে, এর কারণ কি? একান্নভুক্ত পরিবারগুলো একক পরিবারে রূপান্তরিত হচ্ছে, সন্তান বড় হওয়ার পরে সন্তান মা বাবার সাথে কোনো যোগাযোগ নেই, সন্তান এক পথে, মা বাবা এক, মা এক পথে, বাবা এক পথে, এই বিষয়গুলো কিন্তু আজকাল বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে আমাদের সমাজের মধ্যে এবং বিশ্ব কিন্তু এই ব্যাপারে চিন্তিত। আর এই গবেষণার কারণ হচ্ছে যে এই পারিবারিক যে ঐক্যতা না থাকার কারণে এবং পারিবারিক মেল বন্ধন না থাকার কারণে একজন শিশু তার ছোটবেলা থেকে গড়ে ওঠার যে পরিবেশটা, ওই পরিবেশটা না পাওয়ার কারণে আজকাল আমাদের সমাজের মধ্যে এত ধরনের বিশৃঙ্খলা এবং যে আত্মিক সম্পর্ক থাকার কথা, একজন রক্তের সম্পর্কের সাথে আত্মিক মেলবন্ধন থাকার কথা, এই মেলবন্ধনটা উঠে যাওয়ার কারণ হচ্ছে সে ছোটবেলা থেকেই এই কলহ বিবাদ দেখে দেখে, মা বাবার কলহ বিবাদ দেখতে দেখতে সে কলহপ্রিয় হয়ে গিয়েছে, অথবা কলহপ্রিয় না হলেও সে শান্তিপ্রিয় হতে চাই এক ঘরের এক কোনার মধ্যে বসে গিয়েছে, সে মেন্টালি আপসেট হয়ে গিয়েছে, তার দিমাগ তার মাইন্ড কাজ করে না, অথবা এরকম দেখা যায় যে মানসিক যে চাপের মধ্যে থাকার কারণে সে তার ঘরের মধ্যে বেশি অবস্থান করে না, মা বাবার সাথে মিল নেই, স্ত্রী সন্তানের সাথে মিল না থাকার কারণে সন্তান কি হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে, বের হয়ে বাইরে বাহিরের ছেলেদের সাথে মিশে দেখা গিয়েছে যে সে খারাপ পরিবেশের সাথে মিশে গিয়েছে, এরকম অহরহ ঘটনা হচ্ছে। তো এই যে আদব শিষ্টাচারিতা যদি আমরা ছোটবেলা থেকে না শিখাই আমাদের সন্তানকে, ছোটবেলা থেকে এগুলো না শিখাই, আর এগুলো শিখাতে হলে এগুলো জানতে তো হবে,
রাইট?
আমি নিজেই তো কতটুকু আদব শিষ্টাচারিতা সম্পর্কে জানি সেটাও আমাদের আমাকে যাচাই করা দরকার। ইসলামী জ্ঞান আমার, ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী তামাদ্দুন আমি কতটুকু আমি জানি, ইসলামী সংস্কৃতি আমি আমার নিজের মধ্যে কতটুকু আপাদমস্তক কতটুকু আমি
পালন
করছি অথবা নিজের মধ্যে আপন করে নিয়েছি। সন্তান বা একজন সন্তান তার পিতাকে দেখে অনুকরণ করে, তার পিতার মতো হতে চায়, মেয়ে তার মায়ের মতো হতে চায়, মা যখন ছোটবেলা থেকেই পর্দা নিশিন, পর্দা হবে, মা যখন পর্দা করবে ছোট বাচ্চাটাও পর্দাই শিখাবে, মা যখন তার শ্বশুর শাশুড়ির সাথে উচ্চ বাক্য করবে না তো ওই ছোট মেয়েটাও বুঝতে পারবে যে যখন আমিও বড় হব আমাকেও কিন্তু মায়ের মতো এইভাবে আচরণ করতে হবে, আমার শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের সাথে এইভাবে আমাদেরকে আচরণ করতে হবে। ঠিক মানে এটা বিষয় কিন্তু আদব এবং শিষ্টাচারিতা কিন্তু একটা বিষয়ের মধ্যে স্থির না, আমাদের আমি প্রথমেই বলেছি আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আদব এবং শিষ্টাচারিতার অভাব যেভাবে পরিলক্ষিত হয় এবং এটার যে প্রয়োজনীয়তা একটি আরো বেশি পরিলক্ষিত হয়।
যখন কোন একটা ফ্যামিলিতে রেজল্ভ হয়, কোন একটা ফ্যামিলিতে অমিল দেখা যায়, এই অমিলটাকে সমাধানে নিয়ে আসতে পারে একজন ব্যক্তির আদব, একজন ব্যক্তির শিষ্টাচার। কিভাবে? যখন দেখলো যে মা বাবার মধ্যে কোনো দ্বন্দ্ব হচ্ছে বা ঝগড়া হতেই পারে, তখন যদি সন্তান আদবের সাথে মা বাবাকে ভিন্ন ভিন্ন ভাবে একটু বোঝানোর চেষ্টা করে, আদবের সাথে, এমন নাকি ধমক দিয়ে যে তোমরা এই বয়সে ঝগড়া করছো, এভাবে নয়, আদবের সাথে যদি কোনো সন্তান বোঝানোর চেষ্টা করে তো আশা করা যায় মা বাবা বুঝবে এবং এই যে এক দ্বন্দ্ব বা এক ঘরের মধ্যে অশান্তি এগুলো কিন্তু চলে যাবে। হতে পারে সেটা মা বাবার মধ্যে, ভাইয়ে ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে বা সন্তান মা বাবার মধ্যে হতে পারে। এই বিষয়টা যখন হয়ে যায় তখন আদব আর শিষ্টাচার যখন আমরা সামনে রাখবো তখন এই বিষয়গুলো আমাদের সংসার থেকে, আমাদের ঘর থেকে দূর হয়ে যাবে। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, সমাজের মধ্যে এমন কোন অশান্তি বাকি নেই যে এখন এই সমাজের মধ্যে এই অশান্তিটি নেই, আর এই সকল অশান্তি তখনই দূর করা সম্ভব, সেটা পারিবারিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক আর রাষ্ট্রীয় ভাবে হোক। এই যে এত অশান্তি, আজ মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করে না, আজ সন্তান মা বাবার গায়ে হাত তুলতে বিন্দু পরিমাণও লজ্জাবোধ করে না, আজ ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হাত দিতে একটুও ভয় করে না। এর কারণ কি? হয়তোবা আমাদের মত থেকে ইসলামের জ্ঞান আর আদব আর শিষ্টাচার উঠে যাওয়ার কারণেই ধীরে ধীরে আমাদের সমাজের মধ্যে এই কাজগুলো যেগুলো কল্পনাও করা যায় না আর ধারণাও করা যায় না যে মুসলমানের ঘরের মধ্যে মুসলমানের মুসলমান হওয়ার পরে আমরা এই কাজগুলো চোখে দেখবো, এটা ভাবাও যায় না। কিভাবে ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হাত দেয়, কিভাবে সন্তান মা বাবার গায়ে হাত দেয়, কিভাবে ছোট হয় বড়দেরকে অসম্মান করে, এই কাজগুলো কেন হয়, এগুলোর জন্যই হয় আদব আর শিষ্টাচার। যদি কোনো ব্যক্তির মধ্যে বিন্দু পরিমাণ আদব থাকে না রেজাউল ভাই, তখন বড়দের দিকে তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে তার বিবেকে বাদে, সে আমার মুরব্বী, সে আমার একদিনের হলো বড়, সে একটু বেশি হলো আমার চেয়ে বেশি বুঝে, আমি কিভাবে তার চোখের দিকে তাকিয়ে তাকে ধমক দিয়ে তারপরে আমি কথা বলি।
আদবের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম, আগেকার জামানায় যারা ইলমে দীন অর্জন করত তারা নিজেকে উস্তাদের কাছে পেশ করত, উস্তাদকে শিক্ষককে তার সব কিছু সুপর্দ করে দিত যে আপনি যা ভালো মনে করেন, হ্যাঁ আপনি যা ভালো মনে করেন আমার জন্য সেটাই। তো এই জন্য ওনারা আদবের সাথে সাথে ইলেমে অর্জন করতে পেরেছে। কিন্তু আজকাল আমাদের আমাদের ধারণা কি, শিক্ষা মানে শিক্ষা আমরা শিখার জন্য অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য নয়, সমাজকে পরিবর্তন করার জন্য আমরা শিখি না, বরং অর্থ উপার্জনের জন্য শিক্ষা। শিক্ষা ব্যবস্থাটা আমরা এরকম নিজের মধ্যে নিজেরাই নিজে করে ফেলেছি যে আমরা মনে করি যে শিখবো কিসের জন্য, শিখবো চাকরি করার জন্য, শিখবো মানে অর্থ উপার্জন করার জন্য, মানে টার্গেটটা এটা, গোলটা এটা যে আমি শিখছি, আমি মাদ্রাসায় স্কুলে ইউনিভার্সিটিতে পড়ছি এই জন্য যে আমি কি করব, অর্থ উপার্জন করব, ভালো আমি কিভাবে ভালো মানে আমাকে নিজের পায়ে দাঁড়া করাতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করা। ভাই নিজেকে প্রতিষ্ঠিত মানে এটা যে আপনি বড় বড় অট্টালিকার মালিক হলেন, আজকে মনে করতেছে নিজেকে প্রতিষ্ঠা করা মানে এটা যে আমি বড় অট্টালিকার মালিক হব, আমি বাড়ির গাড়ির মালিক হব, আমি গাড়ির মালিক হব, আমাকে মানে সবাই সম্মান করবে, এটাই বুঝি নিজের প্রতিষ্ঠিতা। না, নিজেকে প্রতিষ্ঠিত করা মানে শিক্ষার যে মূল উদ্দেশ্য এটা থেকে কিন্তু আমরা দূরে সরে গিয়েছি, অর্থাৎ অর্থ করে দিয়ে সম্মান অর্জন করতে চাচ্ছি, অর্থ করে কিন্তু কখনো সম্মান আনতে পারে না। যদিও সাময়িকভাবে আপনার অর্থের কারণে আমার অর্থের কারণে কেউ আমাকে সম্মান করে, এটা কিন্তু স্থায়ী নয়, যখন আমার এই অর্থটা চলে যাবে তখন কেউ কিন্তু আমাকে সম্মান করবে
থাকবে না। এইরকম কিছু ব্যক্তির জন্যই কিন্তু আজকাল দেখবেন লোক সমাজে বলা বলি হয় কি শিক্ষিত মানুষ হয় এই কাজটা কেমনে করলো,
জি
তাই না? তো শিক্ষিত মানুষ হয় এই জন্যই করলো যে সে শিখছে দুনিয়াকে অর্জন করার জন্য, শিক্ষার যে মেইন শিক্ষার যে বিষয়টা শিখছে, শিক্ষা অর্জন করছে, জ্ঞান অর্জন করলাম আমি, যে বিষয়ে জ্ঞান অর্জন করেছি, কেন অর্জন করেছি, শিক্ষিত মানুষকে দেখলে এটাই বোঝা যায় তার মধ্যে আদব আছে, আর মানুষ বুঝে যে না আসলে সে জ্ঞানী ব্যক্তি। এই জন্য নয় কি শিক্ষা অর্জন করছি দুনিয়ার জন্য। দর্শকের কিছু কল SMS নেওয়া প্রয়োজন, সময় শেষের দিকে না হয়তো আবার থেকে যাবে। রাজশাহী থেকে SMS করলেন যে মাদানী চ্যানেলকে খুব ভালোবাসি, আমাকে একটি নাতে রসুল শোনাবেন ইনশাল্লাহ, সঙ্গে থাকুন চেষ্টা করছি। এরপরে আরেকজন ইসলামী বোন আমাদের কুমিল্লা থেকে SMS করলেন, বললেন যে আমি সব সময় মাদানী চ্যানেল দেখি, অবশ্যই দেখবেন, আর দেখার মতনই চ্যানেল এটি, না দেখার মতো নয়, যত দেখবেন তত ভালো লাগবে, তত ইলমে দিন অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে একটি SMS করেছেন যে অনুষ্ঠানের মধ্যে খুব ভালো আলোচনা হচ্ছে, তো মা বাবার আদব সম্পর্কে যদি একটু বয়ান করতেন, মা বাবার আদব সম্পর্কেও অনেকগুলো কথা বললাম আমরা, আর মাদানী চ্যানেলে প্রায় সময় মা বাবার সম্মান আদব সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতে মাঝে হয়েছে, এখানেও বাবার সম্মান নিয়ে, বাবার আদব নিয়ে, বাবার মর্যাদা নিয়ে বয়ান করা হয়েছে মাদানী চ্যানেল, হয়তো আপনারা দেখেছেন। আরেকজন আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে SMS করলেন, তিনি বললেন বড়দের সাথে, বড় ভাই বড় বোন যারা বড় আছে তাদের সাথে কিভাবে আচরণ করা উচিত, ভালোভাবে আচরণ করা উচিত যেন বড়রা আপনার থেকে অসন্তুষ্টি না হয়, এমন ভাবে কথা বলবেন, এমন ভাবে তাদের সাথে আচরণ করবেন যাতে করে তারা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর আদববান যেন আপনাকে বলে না। আসলেই আমাদের ঘরের মধ্যে বা আমাদের বংশের মধ্যে, আমার এলাকার মধ্যে এমন একটি ছেলে যাকে দেখলে সবাই মহব্বত করে, সবাই তাকে ভালোবাসে, আর সে খুব আদববান, বড়দেরকে সম্মান করে, যারা এরকমের আছে ছোটদেরকে স্নেহ করে, এভাবে যেন মানুষ বলে, এভাবে নিজেকে গড়ে তুলুন আর এই মন মানসিকতাই রাখুন, তবে ইনশাআল্লাহ তাআলা সম্ভব হবে। আর একজন আমাদেরকে অনেক বড় একটি SMS করেছেন ইসলামী বোন, যে রাজশাহী থেকে তিনি বললেন সামনে এক্সাম, আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমার এক্সামকে আমি যেন ভালো মতো দিতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দিক। তবে ইসলামের যে শরীয়তের যে আইন রয়েছে, শরীয়তের যে নিয়ম কানুন রয়েছে, এগুলো মেনে আপনি দুনিয়াবী পরীক্ষা দেন, সাথে সাথে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, কেননা আজ আছি তো কাল নয়। কল নিব দর্শকের, এরপর ইনশাআল্লাহ তাআলা সালাতু সালামের দিকে যাওয়ার আগে কিছু মাদানি ফুল নিব ইনশাআল্লাহ রেজাল ভাই থেকে। জি কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ তানভীর আলম সৈকত, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটি নাচের আসল শুনতে চাই। আমি আমায় কাছে দেখে নাও না মাদানি মাদানি বালে।
আচ্ছা আচ্ছা, নাতের রসুল শুনতে চান। প্রতি সোমবারে রাত 9টার দিকে মাদানী চ্যানেল বাংলায় সরাসরি অনুষ্ঠান ইজতেমায়ে জিকির ও নাত, খুব নাতের রসুল শুনতে পারবেন। ওখানে হয়তোবা 1 মিনিট 2 মিনিট মাদানী ফুল দিবে, এরপরে আবার নাচ শোনাবে, আবার 1 মিনিট 2 মিনিট মাদানী ফুল দিবে, আবার নাচ শোনাবে। ওখানে মন ভরে নাচ শুনতে পারবেন যত ইচ্ছা তত। আরো যদি সহজে শুনতে চান নাতের রসুল, তো ইউটিউবে সার্চ দেন মাদানী চ্যানেল বাংলা লিখে, এখানেও পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের অনুষ্ঠান তো নাত হতেই থাকে, চলতেই থাকে, একটু পরে পরে আমরা নাচ শুনি। কিছু শেষ মাদানী ফুল নিব রেজাল ভাই থেকে, এরপর সালাতু সালাম। জি ভাই,
মা বাবার আদব বলেন, মানে সবকিছু শিষ্টাচারিতার যে মূল উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু ভালো পরিবার, ভালো শিক্ষা, সবকিছু থেকে এগুলো থেকে আসে। আর যে আরেকটা বিষয় যে চলাফেরার ব্যাপারে, কোরআন এবং হাদিসে চলাফেরার আদব এবং শিষ্টাচারিতা, যেমন আজকাল দেখা যায় যে আমরা যখন রাস্তায় চলাফেরা করি, দৃষ্টিকে নিচে রেখে চলাফেরা করা সুন্নাত। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে রাস্তায় চলাফেরা করতেছি এমন ভাবে চলাফেরা করতেছি যেন আমি কিছু খুঁজতেছি, এইদিকে চোখ যায়,
রাস্তা দিয়ে কত মানুষ যায় সব গণনা করা,
সব গণনা হয়ে যায়, এরকম যেন না হয়, দৃষ্টিকে নিচে রেখে। এবং কোরআনুল কারিমের মধ্যে কিন্তু আগে পুরুষদেরকে দৃষ্টি নিচে রাখার কথা বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। তো দৃষ্টি নিচু রেখে যে চলতে হবে, এটাই কিন্তু আমাদের অনেকের জানা নেই। এবং আমরা মনে করি যে শুধু মেয়েরাই পর্দা করবে, না, মেয়েদের আগে আল্লাহ তাআলা মেয়েরা তো পর্দা করবেই, মেয়েরা তো অবশ্যই পর্দা করবে, পর্দা করেই তারা ঘর থেকে বের হবে। কিন্তু এই ঘর থেকে যখন মেয়েরা পর্দা করে বের হবে, মহিলারা পর হবে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এর আগে নিজেদের পর্দা করে পুরুষদের জন্য আলাদা পর্দা দিয়ে দিয়েছেন, যে চোখের পাতা যেন দৃষ্টি যেন নিচু রাখে। ওই মেয়েদের জন্য একই হুকুম, মহিলাদের জন্য একই হুকুম, তারাও যেন পথ চলে যখন দৃষ্টিকে নিচু রেখে চলে। তো এটাও কিন্তু একটা আদবের অংশ। এবং হায়া, যে লজ্জাবোধ, এটাও কিন্তু শিষ্টাচারিতা এবং আদবের অংশ। কার মধ্যে যদি হায়া থাকে, লজ্জা থাকে বিন্দু মাত্র, সে অবশ্যই তার মধ্যে আদব এবং শিষ্টাচারিতা থাকবে। আর মা বাবার ব্যাপারে যেটা আদবের একটা কথা যদি আমরা, একটা নুসখা যদি আমরা স্মরণে রাখি, অবশ্যই আদব মা বাবার প্রতি অবশ্যই অন্তরের মধ্যে আছে, সকলেরই আছে, কিন্তু এটাকে সবসময় বজায় রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা উভয়ই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত এবং জাহান্নাম এটা কিভাবে? জান্নাত তাদেরকে যদি রাজি খুশি করতে পারি তাহলে জান্নাত হবে, আর যদি তারা নারাজ হয় তাহলে জাহান্নাম। তো এই বিষয়টা যদি, এই থিমটা যদি অথবা এই সূত্রটা যদি আমরা মনে রাখি, যে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই,
রাইট,
অবশ্যই পিতামাতা আমাদের জন্য জান্নাতই হবে, কেননা ওনাদের মাধ্যমে আমরা দুনিয়া দেখেছি, ওনাদের ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, তো ওনাদের ওসিলায় ইনশাআল্লাহ জান্নাতেও যাব
ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আবারো রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব। মোবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবেন, সাথে একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন, যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সালাতু সালাম পেশ করি।
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সলাতু সালাম আরশে আজমে তরোকা, সলাতু সালাম আরশে আজমে তরোকা, আরশে আজমে তরোকা, সলাতু সালাম নর নর শ্রেষ্ঠ বাদশাহ তো সালাম রব্বে হব লি উম্মতে বলে তুমি ধরায়েলে রব্বে হব লি উম্মতে বলে তুমি ধরায়েলে ক্ষমা পেল উম্মতে রা ক্ষমা পেল উম্মতে রা আসলাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম জব ফেরেশতে কবর মেঁ জলওয়া দিখায়ে আপকা জব ফেরেশতে কবর মেঁ জলওয়া দিখায়ে پیارے آقا الصلاتو السلام ہے مدینہ شریشت بادشاہ الصلاتو السلام عرش اعظم تروپا عرش اعظم تروپا আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
وبحمدك
لا اله الا انت
لا اله الا انت
استغفرك
واتوب
اليك
واتوب اليك
سبحانك اللهم
سبحانك
وبحمدك
وبحمدك
لا اله الا انت
لا اله الا انت
استغفرك واتوب اليك سبحانك اللهم
سبحانك
وبحمدك لا اله الا انت
لا اله الا انت
استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।